সুইজারল্যান্ডের ডেভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের যে বার্ষিক সম্মেলন হয়ে গেল, তার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। ডক্টর সেলিম জাহান, একজন অর্থনীতিবিদ হিসেবে আপনি এই পিপিপি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপকে কিভাবে বিশ্লেষণ করবেন?
আমার মনে হয় যে আমি এটা তিন দিক থেকে বিশ্লেষণ করতে চাই। একটি হচ্ছে যে আজকের পৃথিবীতে এই যে উন্নয়নের কথা আমরা বলছি, এটা একটা বিরাট একটা ব্যাপার, এবং শুধুমাত্র সরকারি খাত বা সরকারি প্রয়াসের মাধ্যমে কোনো দেশেই উন্নয়ন সম্ভব নয়। সেখানে অন্য যারা উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত তাদেরও এগিয়ে আসতে হবে। সুতরাং সেই পরিপ্রেক্ষিতে উন্নয়নের জন্যে সরকারি এবং বেসরকারি সহযোগিতা বা অংশীদারত্ব, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় কথা হচ্ছে যে বিশ্বের বিভিন্ন দিকে তাকালে আমরা দেখতে পাবো যে বিশেষ করে সমাজসেবা খাতে, সেটা শিক্ষাই হোক কিংবা স্বাস্থ্যই হোক, সেখানে সরকারি এবং বেসরকারি অংশীদারত্ব কিংবা সহযোগিতার মাধ্যমে মানুষের কাছে সেই সমস্ত সেবাগুলোকে পৌঁছে দেওয়া গেছে। সেটা আমরা দেখেছি যে সুপেয় জলের ক্ষেত্রে আমরা দেখেছি, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি যে যেখানে এই জাতীয় সহযোগিতা উন্নয়নকে ত্বরান্বিতই শুধু করেনি, সেই উন্নয়নের ফলাফল যাতে প্রত্যেকটি ব্যক্তি এবং মানুষ পেতে পারে তাও নিশ্চিত করেছে। আর তৃতীয় যে কথাটি বলতে চাই যে এখানে কোনো প্রতিযোগিতার ব্যাপার নয়। এখানে আমরা যখন বেসরকারি এবং সরকারি সহযোগিতার কথা বলি, তখন সেখানে একটা কাজের মধ্যে একটা ধারা বা কাজের মধ্যে একটা বিভাজন থাকে। যেমন সরকারি খাত সেখানে এক ধরনের নীতিমালার জন্য একটা কাঠামো, সেইগুলো নিয়ে আসতে পারে। বেসরকারি খাত তাদের যে উদ্ভাবনী শক্তি এবং তারা যে মাঠ পর্যায়ে যে জাতীয় কাজ করেছে তার যে উদাহরণগুলো, সেগুলো নিয়ে আসতে পারে। সুতরাং আমার মনে হয় যে এই জাতীয় একটা সহযোগিতার মাধ্যমে আমরা সরকারি এবং বেসরকারি যে খাতগুলো আছে তাদের প্রত্যেকের কাছ থেকে যেটা তারা এখানে দিতে পারে সেটা থেকে আমরা সর্বাধিক নিতে পারি।
সাধারণত অর্থনীতি বিষয়ক সম্মেলনে জলবায়ুর বিষয়টি তেমন গুরুত্ব পায় না। এবারের এই সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবিলার উপর জোর দেওয়া হয়েছে, এমনকি তরুণ নেতৃত্ব বিষয়টি তুলে ধরেছেন। অর্থনৈতিক উন্নয়নকে অর্থবহ করে তুলতে হলে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জকে কিভাবে গ্রহণ করা উচিত?
আমার মনে হয় যে জলবায়ু অর্থনৈতিক উন্নয়নে বা অর্থনৈতিক কর্মকাণ্ডে কিংবা অর্থনৈতিক আলাপ আলোচনায় প্রাধান্য পায় না, কারণ অনেক সময় আমরা মনে করি যে জলবায়ু শুধু হচ্ছে পরিবেশগত একটা সমস্যা। কিন্তু আমরা ইদানিংকালে দেখেছি যে এই যে জলবায়ুর পরিবর্তন, এটার পরিবেশের উপর একটা প্রভাব আছে, কিন্তু সেই প্রভাবের মাধ্যমে এটা কিন্তু আমরা বলতে পারি যে একটা উন্নয়ন সমস্যাও বটে। তো সেটা যদি আমরা মেনে নেই, তাহলে পরে আমরা এই যে জলবায়ু পরিবর্তনকে অর্থনৈতিক উন্নয়ন বা মানব উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করতে পারি তিনটি দিক থেকে। একটি দিক হচ্ছে যে যখন আমরা নীতিমালা প্রণয়ন করব, তখন আমাদের সেই নীতিমালার প্রত্যেকটিতে যাতে পরিবেশগত তার যে নীতিমালার প্রভাব সেটা যাতে আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারি এবং সেগুলোকে যাতে আমরা অন্তর্ভুক্ত করতে পারি তার দিকে দৃষ্টি দিতে হবে। সেটা আমরা মুদ্রানীতির ক্ষেত্রেও হতে পারে, সেটা আমরা বলতে পারি কর নীতির ক্ষেত্রেও হতে পারে, যে কোনো ব্যাপারে যে নীতিমালা প্রণয়ন করলে তাকে একটা জলবায়ু পরিবর্তনের দিক থেকে সম্পৃক্ত করে সেটাকে দেখা। দ্বিতীয়ত, আমরা জানি যে জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা নাজুক অবস্থায় আছে, দরিদ্র জনগোষ্ঠী, প্রান্তিক জনগোষ্ঠী। তো সেটা যদি হয়, তাহলে পরে দারিদ্র দূরীকরণের জন্য যে জাতীয় কর্মসূচি আমরা মাঠ পর্যায়ে গ্রহণ করছি, সেই কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে দেখতে হবে যে এই জলবায়ু পরিবর্তনটিকে আমরা সেখানে কিভাবে নিয়ে আসতে পারি। আমরা প্রত্যেকেই জানি যে জলবায়ু পরিবর্তনের কারণে কৃষির উপরে একটা বিরূপ প্রভাব পড়বে, খাদ্য উৎপাদনের উপরে একটা বিরূপ প্রভাব পড়বে, বিশেষত দরিদ্র দেশগুলিতে এবং দরিদ্র জনগোষ্ঠীর উপরে। তো সেটাকে আমরা মাঠ পর্যায়ে যখন আমরা নীতিমালা গ্রহণ করব, ব্যবস্থা গ্রহণ করব, তার মধ্যে তাকে নিয়ে আসতে হবে। আর তৃতীয়ত, আমি মনে করি যে আমরা এখন পর্যন্ত জলবায়ু পরিবর্তনের যারা বিশেষজ্ঞ আছেন এবং অর্থনৈতিক উন্নয়নের যারা বিশেষজ্ঞ আছেন, আমরা মনে করি যে তারা দুদিকে কাজ করছেন, আলাদা আলাদাভাবে কাজ করছেন। এই দু দলের মধ্যে আমার মনে হয় যে আলাপ আলোচনার সুযোগ বৃদ্ধি করা দরকার, পরস্পর পরস্পরকে বোঝা দরকার, এবং তাহলে পরেই আমরা মনে করতে পারি যে জলবায়ু পরিবর্তনের জন্য যে সমস্ত ব্যবস্থা এবং অর্থনৈতিক ও মানব উন্নয়নের জন্য যে সমস্ত ব্যবস্থা, সেগুলোকে আমরা সমন্বিত করতে পারব।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান ক্লস শোয়াব বলেছেন যে বিশ্ব অর্থনীতির জন্য বৈশ্বিক সহযোগিতার প্রয়োজন সবচেয়ে বেশি। বিশেষত আমরা যখন লক্ষ্য করছি যে 2008 সালে বিশ্বব্যাপী আর্থিক সংকটের উদ্ধার প্রক্রিয়াটা বেশ ধীর, তখন এই সহযোগিতা কতখানি প্রয়োজনীয়?
আমার মনে হয় যে এই সহযোগিতার প্রয়োজন বর্তমান মুহূর্তে সবচেয়ে বেশি। তার একটি কারণ হচ্ছে যে আমরা একটা বিশ্বায়িত জগতে বাস করছি, এবং এই জগতে বাস করার কারণে আমরা আমাদের যদি সমাজের কথা ভাবি, আমাদের দেশের কথা ভাবি, সেই দেশের বা সমাজের উন্নয়ন বা অগ্রগতি শুধুমাত্র আমরা কি ব্যবস্থা গ্রহণ করব তার উপরে নির্ভর করবে না। আমার মনে হয় যে সেটা নির্ভর করবে বাইরের বিশ্ব কি জাতীয় ব্যবস্থা গ্রহণ করছে। সুতরাং এই বাইরের বিশ্বের উপরে যে আমাদের যে নির্ভরতা, প্রত্যেকটি দেশের যে নির্ভরতা, প্রত্যেকটি সমাজের যে নির্ভরতা, সেটাকে যদি আমরা মনে রাখি তাহলে পরে এই জাতীয় সহযোগিতার প্রয়োজন অত্যন্ত বেশি। দ্বিতীয় কথা হচ্ছে যে বর্তমান সময় তথ্য প্রযুক্তির যে বিস্তার ঘটেছে, সেই তথ্য প্রযুক্তির কারণে বিশ্বের মানব গোষ্ঠী অনেক কাছে চলে এসেছে। তারা পরস্পরের সঙ্গে কথা বলছে, উন্নয়নের ব্যাপারে তাদের যে অভিজ্ঞতা সেটাকে বিনিময় করছে। তো এই একটি অবস্থাতে আমার মনে হয় যে আমাদের সেই সুযোগ গ্রহণ করা উচিত যে যেখানে উন্নয়ন কাজ করেছে, যেখানে নীতিমালাকে আমরা ফলপ্রসূ দেখেছি, সেই সমস্ত উদাহরণগুলোকে আমরা যাতে আমাদের মধ্যে নিয়ে আসতে পারি। আর তৃতীয় মনে রাখতে হবে যে কিছু কিছু সমস্যা, এবং বলা চলে যে অনেকগুলো সমস্যাই, সেটা শুধুমাত্র একটি দেশের অভ্যন্তরের মধ্যে সীমিত নয়, একটি সমাজের মধ্যে সীমিত নয়। আমরা পরিবেশের কথা একটু আগেই বলেছি, সেই সঙ্গে সঙ্গে সন্ত্রাসের কথা বলা যেতে পারে, সেই সঙ্গে সঙ্গে অভিবাসনের কথা বলা যেতে পারে। এই যে সমস্যাগুলো আছে, যেটার একটা স্থানীয় দিক নিশ্চয়ই আছে, দেশজের দিক নিশ্চয়ই আছে, কিন্তু একটা আঞ্চলিক দিক আছে এবং একটা বৈশ্বিক দিক আছে। এই সমস্যাগুলোকে যদি আমাদের সমাধান করতে হয়, সেখানে যদি আমাদেরকে নীতিমালা গ্রহণ করতে হয়, ব্যবস্থা গ্রহণ করতে হয়, তাহলে শুধুমাত্র আমাদের একার পক্ষে সেটা সম্ভব নয়। সেটাকে সমন্বিতভাবে অন্যদের সঙ্গে আলাপ আলোচনা করে নীতিমালাগুলোকে সাযুজ্য বজায় রেখে তারপর আমাদেরকে করতে হবে। সুতরাং শেষ কথা যেটা আমি বলতে চাচ্ছি যে বর্তমান বিশ্বে যে সহযোগিতার কথা বলা হচ্ছে, দেশে দেশে, সমাজে সমাজে, মানব গোষ্ঠী থেকে মানব গোষ্ঠীতে, সেটা প্রয়োজন বোধহয় এখন সবচেয়ে বেশি।
এবারের এই সম্মেলনে বিশ্বের বেশ কিছু নেতা তাঁদের নিজ নিজ দেশের অভ্যন্তরীণ সমস্যার কারণে অনুপস্থিত ছিলেন, যেমন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরিজা মে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রন। তাঁদের এই অনুপস্থিতি সম্মেলনে কি ধরনের প্রভাব ফেলে থাকতে পারে?
যে তিনটি দেশের কথা এবং যে তিনজন নেতার কথা আপনি উল্লেখ করেছেন, তারা আমাদের বিশ্ব পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাজনৈতিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে। সুতরাং তাদের অনুপস্থিতি এই যে সম্মেলনে, সেটার একটা প্রভাব পড়বেই, কারণ তাদের উপস্থিতি এবং তাদের বক্তব্য এবং তারা কোন দিকে দিক নির্দেশনা দিচ্ছেন তাদের নিজস্ব দেশের জন্য, সেই সঙ্গে সঙ্গে বিশ্বের জন্য, সেটা বিশ্ববাসী যেমন সম্মেলনে অংশগ্রহণকারী তারাও শুনতে এবং বুঝতে আগ্রহী, তো স্বাভাবিকভাবেই তাদের অনুপস্থিতিতে এই সম্মেলনে একটা শূন্যতার সৃষ্টি করবে। তবে যেমনটি আপনি বলেছেন যে তাদের অভ্যন্তরীণ যে সমস্ত সমস্যা রয়েছে তার কারণে তারা হয়তো এই সম্মেলনে আসতে পারলেন না, কিন্তু সেটা মনে রেখেও আমরা বলতে পারি যে নিশ্চিতভাবে তাদের উপস্থিতি এই সম্মেলনকে একটা অন্য ধরনের গতিময়তা এবং মাতৃকতা দিত।
অনেকেই বলেন যে বিশ্ব অর্থনৈতিক ফোরাম মূলত ধনী দেশগুলো এবং ধনী উদ্যোক্তাদের সম্মেলন, আপনি কি মনে করেন?
আমি সেটা মনে করি না। এখানে একটু খেয়াল করলে দেখা যাবে প্রায় 2000-এর বেশি অংশগ্রহণকারী এই সম্মেলনে যোগ দিয়েছে। তাদের কেউ কেউ নিশ্চয়ই উন্নত বিশ্বের, কিন্তু একাধিক উদ্যোগ গ্রহণকারী কিংবা একাধিক বিশ্ব নেতা বা একাধিক রাজনীতিবিদ, তারা কিন্তু উন্নয়নশীল বিশ্ব থেকেও এসছেন, দরিদ্র দেশ থেকেও এসছেন। এবং আমরা জানি যে এই সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান থেকেও লোক এসছেন, যারা শুধুমাত্র উন্নয়ন বিশ্বের প্রতিনিধিত্ব করেন না, উন্নয়নশীল বিশ্বের প্রতিনিধিত্ব করেন। আমার মনে হয় যে এই সম্মেলন পারস্পরিক যে চিন্তাধারা, সেটাকে একে অন্যের কাছ থেকে শোনা, বোঝা, এবং সেই সঙ্গে সঙ্গে কতগুলো যে সমস্যা যেগুলোর বৈশ্বিক মাতৃকতা অত্যন্ত বেশি, সেগুলো সম্পর্কে আলাপ আলোচনা এবং পরস্পরের যে অভিজ্ঞতা, সেটা বিনিময়ের একটা সুযোগ করে। এখন শুধুমাত্র ডাভোসে হচ্ছে বলেই আমাদের মনে করার কোনো কারণ নেই যে এটা শুধুমাত্র উন্নত দেশের মধ্যে সীমাবদ্ধ। আমি মনে করি অংশগ্রহণকারীদের দিকে যদি আমি তাকাই, তাহলে পরে তারা উন্নত বিশ্ব থেকে এসছেন, উন্নয়নশীল বিশ্ব থেকে এসছেন, দরিদ্র দেশ থেকে এসছেন, উত্তর থেকে এসেছেন, দক্ষিণ থেকে এসছেন এবং বিভিন্ন মহাদেশ থেকে এসছেন। সুতরাং আমি মনে করি যে এই সম্মেলনের অংশগ্রহণকারীদেরও একটা বৈশ্বিক মাতৃকতা আছে, এবং আমি কোনোভাবেই এটাকে শুধুমাত্র একটা উন্নত দেশের সম্মেলন বলে মনে করি না।
ডক্টর সেলিম জাহান, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।